আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামের সৌন্দর্য অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাই স্বাগতম এবং রমজান রহমত মাগফিরাত নাজাত মাস এর জানাই মোবারকবাদ। আসুন ইসলামের সৌন্দর্য বয়ান এর শ্রবণ করার আগে আমরা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে শ্রবণ করি। আমি আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রযবি জাইদ আহমদ বরকাতুল আলিয়া তার লিখিত দরুদ শরীফ এর ফজিলত সম্পর্কিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম এর মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আর ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। যেমন আজ দুনিয়াতে যখন খুব বেশি গরম পড়ে, রোদ পড়ে, যখন আমরা ঘর থেকে বাইর হই তখন খুঁজি কোন দিকে বেশি ছায়া রয়েছে, যদি বৃষ্টি পড়ে খুঁজি যেখান থেকে বৃষ্টি খুব কম পড়বে, এরকম আমরা ছায়া খুঁজি, কোন একটা মাধ্যম খুঁজি যেন গরম থেকে বাঁচা যায়, বৃষ্টি থেকে বাঁচা যায়। ঠিক সেরকম কিয়ামতের ওই কঠিন দিনে সূর্য থাকবে মাথার সোয়া মাইল উপরে এবং রোদ আগুন বর্ষণ করবে, যে সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নিজের এই জাহান্নামের এই সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আরশের ছায়া এটা একমাত্র উপায়। ওই আরশের ছায়ায় কারা থাকবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি যেটা এক নাম্বার সেটা হচ্ছে ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানিকে দূর করবে, এবং দুই নাম্বার ব্যক্তি যে আমার সুন্নতকে জীবিত করবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যক্তি হচ্ছে ওই যে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান যারা উম্মতের পেরেশানি দূর করে এবং সুন্নতকে জীবিত করে, তার পাশাপাশি প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন, অধিক হারে দরুদ শরীফ পাঠকারী কারা? তো বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে ওই ব্যক্তি অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। তো আপনি শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইসলামের সৌন্দর্যে সজ্জিত হওয়ার জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে একটি নেককার হওয়ার উপায় সম্পর্কে রিসালা 72টি মাদানী ইনামত দিয়েছেন। জি হ্যাঁ, এই 72টি মাদানী ইনামত রিসালা হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলো আকারে রয়েছে রিসালার মধ্যে, যেটা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দিয়েছেন, যেটার মধ্যে বিভিন্ন প্রশ্নাবলী আকারে রয়েছে। তার সাথে সাথে এর দরুদ শরীফ পাঠ করা ফজিলত আমি বললাম 313 বার। জি হ্যাঁ, এই সম্পর্কেও একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আজকে 313 বার দরুদ শরীফ পাঠ করেছেন? এভাবে বিভিন্ন আমল সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে এবং গুনাহ থেকে বাঁচার উৎসাহ দেওয়া হয়েছে, তা আমি বলবো আপনিও এই মাদানী ইনামত রিসালা সংগ্রহ করুন। যেমন www.dawatislami.net এর মধ্যে তিনি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে এই রিসালা সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী ইনামত অনুযায়ী জিন্দেগি করার সে তৌফিক দান করুক। আসুন মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ ইসলামের সৌন্দর্য এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইবাদতের আগ্রহ কিভাবে অর্জিত হবে, ইবাদত এটার আগ্রহ কিভাবে অর্জিত হবে। যেমন আজ আমরা সাধারণত দেখা যায় যারা নওজোয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেন, বিভিন্ন মাধ্যমে বলেন, বিভিন্ন আর্টিকেল পড়ে থাকে, বিভিন্ন ইন্সপিরেশন মূলক আপনার পঙ্কক্তি বিভিন্ন ঘটনাগুলো পড়ে থাকে, যেন নিজের দুনিয়াবি স্টাইল দুনিয়াবি লাইফ স্টাইল সাজাতে পারে। যে হ্যাঁ, নিজেকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন মানুষের, বিভিন্ন যারা অনেক কামিয়াব হয়েছে এই ধরনের মানুষের, তারা কি বিভিন্ন আর্টিকেল গুলো পড়ে থাকে যেন নিজেরও লাইফ স্টাইলটা সাজাতে পারে। আমার ইবাদত, আমরা যে মুসলমান রয়েছে, আমার উচিত প্রত্যেক সময় আমার ইবাদতের মধ্যে যেন আমার সময় কাটে। আমাদের অনুসরণ করা উচিত যারা আউলিয়া, আউলিয়াই কিরাম রাহিমাহুমুসসালাম এবং সাহাবাই কিরাম আলিহিমুর রিদওয়ান এবং নবীগণ আলিহিমুসসালামদের জীবনী পড়া উচিত। তারা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তাদের কেমন উৎসাহ ছিল সেগুলো পড়া উচিত, এর মাধ্যমেও ইবাদতের প্রতি উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। তাই আসুন আপনাদেরকে একটা ছোট্ট শিশুর তার ইবাদতের প্রতি কেমন উৎসাহ সেটি বর্ণনা করছে আপনাদের সামনে এবং গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া রজবিয়ার মহান বুজুর্গ হযরত সাইয়েদনা মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, আমি আজ রাতে একটি আশ্চর্যজনক বিষয় দেখেছি। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, কি দেখেছ? আরজ করল, আমার পরিবারের সদস্যদের মাছ খাওয়ার ইচ্ছা হলো, আমি বাজারে গেলাম এবং মাছ কিনে একজন কুলি শিশুকে সাথে নিলাম। যেমন আমরা যখন সাধারণত বাজারে যাই তো দেখা যায় কি আমার বাজারের পরিমাণ যদি বেশি হয়ে থাকে, কোন একজন মানুষের মাধ্যমে তার থেকে সাহায্য নিই, তাকে হয়তো কিছু টাকা দিয়ে দিই, তার থেকে সাহায্য নিয়ে থেকে যেন সে আমার মালগুলো আমার ঘরের মধ্যে পৌঁছে দেয়। ঠিক তেমনই এই ব্যক্তিও তার মাছ যে এতগুলা মাছ এগুলো যেন ঘরে পৌঁছিয়ে দিয়ে একজন কুলির সাহায্য নিল। তো ওই কুলিটা ছিল শিশু, তো তাকে সাথে নিল, সাথে নিয়ে সেই কুলিটা মাছগুলো উঠিয়ে নিল। সুতরাং এই ব্যক্তি তিনি বর্ণনা করছেন এভাবে, সে আমার সাথে যেতে লাগলো ওই শিশুটা। তো পথে যখন সে জোহরের আজান শুনল তখন এই শিশুটা আমাকে বলল, জনাব আপনি কি নামাজ আদায় করবেন না? এই ছোট্ট শিশুর নামাজ পড়ার আজান শোনার সাথে সাথে এই ব্যক্তি হতবাক। সে এখন সে চিন্তা করতেছে, এখন তার মনের মধ্যে উদাসীনতার ঘুম থেকে সে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে তখন সে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ কেন নয়, অবশ্যই আদায় করব। সে মাছের পাত্রটি মসজিদের বাইরে রেখে গেল এবং মসজিদে প্রবেশ করলো এবং ওই মাছের পাত্র দেখার জন্য কাউকে দায়িত্ব দিল না। তো এই ব্যক্তির চিন্তা করলো, আমি মনে মনে বললাম, এই শিশুটি মাছের পাত্র নামাজের জন্য উৎসর্গ করে দিল, তবে কি আমি মাছ উৎসর্গ করতে দিতে পারবো না? সে নামাজ পড়তে লাগলো, এমনকি ইকামত হয়ে গেল এবং আমরা জামাত সহকারে নামাজ আদায় করলাম। এই ব্যক্তি আরো বর্ণনা করছেন, যখন বাইরে বের হলাম তখন দেখলাম যে যে পাত্রটি আমরা মসজিদের বাইরে রেখে গিয়েছি সে পাত্র নির্দিষ্ট স্থানে থেকে গিয়েছে। এই ব্যক্তি আরো বর্ণনা করছেন যে আমি যখন ঘরে ফিরে এই ঘটনা যে একটা ছোট্ট শিশু তার এত নামাজের উৎসাহ, তার এত ইবাদতের উৎসাহ, এই ঘটনাগুলো যখন তার পরিবারের সদস্যকে শোনালো, এই ব্যক্তি বর্ণনা করছেন যে তখন তারা বলতে লাগলো, এই শিশুকে আমাদের সাথে মাছ খাওয়ার দাওয়াত দিন। তার পরিবারের লোকেরা বলল, যখন আমি তাকে দাওয়াত দিলাম তখন সে বলল, আমি রোজাদার। একটা ছোট্ট শিশু সে বলছে আমি রোজাদার। লহবন্তর আমি তাকে বললাম, তুমি তুমি তোমাদের অর্থাৎ আমাদের এখানে ইফতার করতে আসো। সে বলল, আমি আপনার দাওয়াত কবুল করলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী সিনেমার দর্শক বৃন্দ, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যখন কেউ আমাদের শরীয়ত মোতাবেক কোনো একটা দাওয়াত দেয় আমাদের উচিত সে দাওয়াত কবুল করা। দাওয়াত শরীয়ত সম্মত যদি হয় এটা কবুল করা এটা সুন্নত মুবারাকাও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত কবুল করার, শরীয়ত মোতাবেক মানুষের মন খুশি করার সে তৌফিক দান করুক। তো এই ছোট্ট শিশুটি দাওয়াত কবুল করলো। কবুল করার পরে সে ছোট্ট শিশুটি আরো বলল যে, আমি আপনার দাওয়াত কবুল করলাম, আপনি আমাকে মসজিদের পথ দেখিয়ে দিন। আমি তাকে পথ দেখিয়ে দিলাম, তখন সে মসজিদে গিয়ে বসে গেল। যখন আমরা মাগরিবের নামাজ আদায় করে নিলাম তখন আমি তাকে বললাম, এবার আমাদের ঘরে চলো। সে ছোট্ট শিশুটি উত্তর দিল, ঈশার নামাজ পড়েই ঘরে যাব। ঈশার নামাজ পড়ার পর তাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। সেখানে তিনটি কক্ষ ছিল, তিনটি রুম ছিল, একটি আমার এবং আরেকটি আমার স্ত্রীর, অপরটিতে আমাদের 20 বছরের একটা পঙ্গু মেয়ে ছিল, 20 বছরের একটা পঙ্গু মেয়ে ছিল, এবং তৃতীয়টিতে আমাদের মেহমান, সে যে ছোট্ট শিশু এই মেহমানটা ছিল। রাতের শেষ প্রহরে এই ব্যক্তিটি বর্ণনা করছে যে রাতের শেষ প্রহরে হঠাৎ কেউ আমার দরজার কড়া নাড়লো। আমি জিজ্ঞাসা করলাম, কে? তখন আওয়াজ এলো, আমি আপনার অমুক কন্যা। আমি বললাম, সে তো 20 বছর ধরে পঙ্গু রয়েছে এবং গড়ে পড়ে থাকা একটা মাংসপিণ্ডের মতো, সে কিভাবে ভালো হয়ে উঠলো? এখন এই ব্যক্তি হতবাক যে আমার দরজার মধ্যে যে করাঘাত করছে এবং বলতেছে যে তিনি আমার মেয়ে, তিনি এখন হতবাকের মধ্যে পড়ে গেলেন। এই কথা শুনে সে বলতে লাগলো, এই কন্যাটি আমি আপনার সেই কন্যা, আপনি দরজা তো খুলে দেখুন। যখন আমি দরজা খুলে দেখলাম সে তো একেবারে সুস্থ অবস্থা দাঁড়িয়ে আছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে বলো যে তুমি কিভাবে এই যে 20 বছর ধরে পঙ্গু এর মধ্যে রয়েছে, তুমি তুমি কিভাবে আরোগ্য পাইলে? তখন সে বলল যে আমি যখন আপনাকে মেহমানের উত্তম আলোচনা শুনলাম, অর্থাৎ ওই ছোট শিশুটার কথা বলছে, তখন মনে হলো আল্লাহ তাআলার নিকট তার উসিলা দিয়ে আমি দোয়া করি তিনি যেন আমার কষ্ট দূর করে দেন। সুতরাং আমি আরজ করলাম, হে আল্লাহ, তোমার দরবারে আমাদের এই মেহমানের মহত্বের সদকা আমার কষ্ট দূর করে দাও এবং আমাকে নিরাপত্তা দান করো। এ দোয়া করতেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ, যেমনটি আপনি আমাকে দেখছেন, আমি আমাদের মেহমানের ঘরের দিকে গেলাম, তবে সে ঘরে ছিল না, দরজা এলে দেখলাম তাও বন্ধ। এ কথা শোনার পর হযরত মারুফ কারকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ আসলেই আউলিয়ায়ে কিরাম রাহিমাহুমুসসালাম এর মধ্যে ছোট বড় সবাই থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বর্ণনিত এই যে ঘটনা শ্রবণ করলেন, এটা থেকে আমরা কি শিক্ষা হাসিল গ্রহণ করতে পারি? আপনারা দেখলেন যে এই সামান্য ছোট্ট শিশু, তার থেকে নামাজের কিরকম আগ্রহ, তার থেকে ইবাদতের কিরকম আগ্রহ। বাজার সে মাথার মধ্যে সামান নিয়ে, মাছ নিয়ে সে তার মালিকের কাজ করছে। এই সময় আজান হয়ে গেল, সে তার মালিকের কাজ ছেড়ে দিয়ে তার মালিককে বলছে যে হে মালিক, আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আসুন নামাজ আদায় করি। ছোট্ট শিশু, তার কেমন নামাজের প্রতি আগ্রহ। এবং ওই ব্যক্তিও হতবাক হয়ে গেল, সামান্য ছোট্ট শিশু এটার প্রতি এত নামাজের আগ্রহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ একটু যারা আমরা মাদানী চ্যানেলের মধ্যে এই বয়ান শুনতে পাচ্ছি, আমরা একটু নিজের অন্তরকে, নিজের মনকে প্রশ্ন করি, এই ছোট্ট শিশু তার থেকে নামাজের প্রতি এত আগ্রহ, আর আজ আমি নজওয়ান হয়েছি, আজ আমি হয়তো বা বড় হয়ে গিয়েছি, কিন্তু আমার প্রতি, আমি মুসলমান, আমি মুমিন দাবিদার হয়েছি, কিন্তু আমার থেকে নামাজের প্রতি, ইবাদতের প্রতি কেমন আগ্রহ? আমার দ্বারা কি নামাজ ছুটে যায়, নাকি বরঞ্চ জামাত সহকারে নামাজ আদায় করি, নাকি বরঞ্চ যখন আজান শুনি সাথে সাথে মসজিদে চলে যাই? আফসোস, শত কোটি আফসোস, অনেক মুসলমান আছে আমরা এমন রয়েছি, আজান শুনছি কিন্তু বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে এমন ব্যস্ত, মসজিদে যাওয়ার সৌভাগ্য হয় না। আর অনেক হতভাগা এমন রয়েছে যারা আজান শুনে সে দুনিয়া বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, কথার মধ্যে লিপ্ত থাকে, আজান শোনার সেই সময়ও তার থেকে হয় না, সে দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি মুসলমান রয়েছি, নামাজ এটা আমার জন্য ফরজ করা হয়েছে, আর আমি সে নামাজকে তরক করছি, আর আমি সে নামাজকে ছেড়ে দিচ্ছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের কি অবস্থা হবে? কেননা কিয়ামতের দিন যখন মানুষের সওয়াল জবাব করা হবে, যখন মানুষকে তার দুনিয়াবি আমল সম্পর্কে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন থাকবে তুমি দুনিয়াতে নামাজ সম্পর্কে, তার দুনিয়াতে নামাজ সম্পর্কে তার প্রথম প্রশ্ন থাকবে। আর যদি আমি নামাজ সঠিকভাবে আদায় করছি না, তাহলে আমার কি অবস্থা হবে? তো প্রান্তীয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু ভাবুন তো, আমাদের সাথে এমন দেখা যায় কি, আমি হয়তোবা ঘরের মধ্যে রয়েছি, বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছি, বিভিন্ন বিপদ আপদের মধ্যে রয়েছি, জি হ্যাঁ হয়তোবা এটা হতে পারে আমার পেরেশানি, আমার সমস্ত বিপদ আপদ এই কারণে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করছি না, যে আমি আল্লাহ তাআলার প্রিয় নবী হাবিব, যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করছি না, হয়তোবা এই কারণে আমার থেকে আসতে পেরেশানি। আর বিভিন্ন মুসলমান পেরেশানির মধ্যে গ্রেফতার, সে বিভিন্ন টেনশনের মধ্যে, বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্যে গ্রেফতার রয়েছে। একটু কি চিন্তা করে দেখেছেন যে আমার এই পেরেশানি, আমার এই বিপদ আপদ কি আমার নিজের কারণে হচ্ছে? আমি আল্লাহ তাআলার হুকুমের উপর কতটুকু আমল করছি? আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুমের উপর কতটুকু আমল করছি? অর্থাৎ যে সকল মা বাবা বলেন যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার অবাধ্য, আপনার কাছে একটা প্রশ্ন করে, আপনাকে যে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আপনি আপনার রব এর হুকুমের উপর কতটুকু আমল করেন? আপনি যে নবীর মাধ্যমে এই দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল কতটুকু করে থাকেন, তো আমার সন্তান কিভাবে আমার কথা শুনবে? তো প্রিয় ইসলামী ভাইরা, গভীর মনোযোগ দেওয়ার একটা বিষয় যে আজ আমি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুকুমের উপর কতটুকু আমল করছি। যেমন যে আল্লাহ তাআলা সূরা মরিয়মের 59 নম্বর আয়াতের মধ্যে এরশাদ হচ্ছে, অতঃপর তাদের পর তাদের স্থলে এই অপদার্থ উত্তরাধিকারীগণ এলো যারা নামাজগুলো নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে, সুতরাং অবিলম্বে তারা দোজখের মধ্যে গায়ো এর জঙ্গল পাবে। ইসলামী ভাইরা, বর্ণনা কি তো এই আয়াতে মুবারকার গায়ো শব্দটি হতে বসে অনেক অবাক হচ্ছে, এটা আবার কি? জি হ্যাঁ, এটা হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, যেটি ব্যাপারে বলা হচ্ছে সদর শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি হযরত মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, গায়ো জাহান্নামের একটি উপত্যকা যার উত্তাপ এবং গভীরতা সবচেয়ে বেশি। এতে একটি কূপ আছে যার নাম হচ্ছে হাফহাফ। যখন জাহান্নামের আগুন নিভতে শুরু করে, আল্লাহ তাআলা এই হাফহাফ কূপকে খুলে দেন, যার ফলে তা অর্থাৎ জাহান্নামের আগুন আবারও প্রজ্বলিত হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তা কখনো তা স্তিমিত হয়ে আসবে, তখন আমি তাদের জন্য সেটাকে আরো প্রজ্বলিত করে দেব। এই কূপ, যে কূপের দ্বারা জাহান্নামের আগুন আরো প্রজ্বলিত হয়, যে কূপের নাম হচ্ছে হাফহাফ, এই কূপ কাদের জন্য? জি হ্যাঁ, এই কূপ তাদের জন্য যারা বেনামাজি, এই কূপ তাদের জন্য যারা অপকর্মকারী, এই কূপ তাদের জন্য যারা মদ্যপায়ী, যারা সুদকর এবং পিতা মাতাকে কষ্ট প্রদান করে। হে বেনামাজি, একটু চিন্তা করে দেখুন, আজ আমি দুনিয়ার মহব্বতে পড়ে, আজ আমি দুনিয়ার বিভিন্ন কাজের উসিলা দিয়ে, কেউ যখন আমাকে নামার জন্য দাওয়াত দেয়, ভাই আমার অমুক কাজের মধ্যে রয়েছে, আমার আমি অমুক অমুক কাজের মধ্যে ব্যস্ত, বলি না আমি আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করে দেব, আমি আগামী রমজান থেকে নামাজ শুরু করে দিব, এভাবে মানুষকে বিভিন্ন উসিলা দিয়ে থাকি যে না আমি আজকে নামাজ পড়বো না, আমি আগামীকাল থেকে নামাজ শুরু করে দিব। হে প্রিয় স্বামী ভাইয়েরা, যখন মৃত্যু আসবে, তখন আল্লাহ তাআলাকে আমরা কি জবাব দিব? আজকে মানুষকে বিভিন্ন উসিলা দিয়ে চলে যাচ্ছি, সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা কি জবাব দিব? তাই চিন্তা করা উচিত, এই নামাজ যখন আমি কাজা করছি, এর আগে আমার আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠা উচিত যে আল্লাহ তাআলা যারা বেনামাজি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, এবং ওই হাফহাফ কূপ এর মধ্যে বেনামাজিকে প্রেরণ করা হবে। সাধারণ যেটা সবচেয়ে নিচু জাহান্নামের শাস্তি সে সম্পর্কে বলা হচ্ছে, যখন সে জাহান্নামে প্রবেশ করবে, তখন তাকে জাহান্নামের সবচেয়ে যেটা নিম্নত শাস্তি সেটা যখন তাকে দেওয়া হবে, সেটা হচ্ছে তাকে জাহান্নামের আগুনের স্যান্ডেল জুতা পরিধান করা হবে, যে জুতা পরিধান করার দ্বারা তার মাথার মগজ, যে গরম পানির মধ্যে যখন গরম পানিকে আমরা তাপ দিই, ওই পানিটা যখন টকবক করে হিজে থাকে না, ঠিক সেরকম ওই আগুনের জুতা পরিধান করার দ্বারা তার মাথার মগজ টকবক টকবক করে আগুনের দ্বারা, গরমের দ্বারা হিজেতে থাকবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন আমাদের কি অবস্থা হবে? আর সাধারণ সামান্য গরম সইতে পারি না, আর সে জাহান্নামের আগুনের দ্বারা মাথার মগজ টকব টকবর হিজবে, তাহলে একটু চিন্তা করে দেখুন সেই সময়কার কষ্টটা কেমন হবে। যে হ্যাঁ, এগুলো সত্য, জাহান্নামের আজাব জাহান্নামের সত্য, যারা বিশ্বাস করবে না সে তো কুফরি করলো, সে তো মুসলমান রইল না আর, কিন্তু আজ আমরা শুনি, কিন্তু এরপরেও আজ আমরা ইবাদতের প্রতি নামাজের প্রতি আমাদের উৎসাহ আসে না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ সময় পর্যন্ত ইবাদত করার আদেশ দেয়া হয়েছে, তবে সেখানে আমরা কি? আর আজ আমরা ইবাদতের মধ্যে গাফিল, যে বলি এখন আমার যা ইচ্ছা তাই করে নি, বুড়ো হয়ে করব, এখন যা ইচ্ছা তাই মজা আছে, যা সব কিছু করে নি, একটু বয়স হয়ে নি তারপর ইবাদত করব, যে জায়গায় আমাদের আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে শেষ সময় পর্যন্ত ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা কি? এর থেকে ওই সকল মানুষের উপদেশ গ্রহণ করা উচিত যে যারা নিজেকে অনেক উচ্চ মর্যাদার সমাসীন মনে করে ইবাদতের ব্যাপারে অলসতা করে থাকে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আচ্ছা আজ আমরা যদি দুনিয়াতে তাকাই, সাধারণত প্রত্যেক কিছুর একটা উদ্দেশ্য থাকে, যেমন প্রত্যেক কিছুর সৃষ্টির একটা উদ্দেশ্য থাকে, যেমন মোবাইল, সেটা বিভিন্ন একটা উদ্দেশ্য দিয়ে এই মোবাইলটা এই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা কিছু। আর যে কোনো কিছু যদি আমরা তাকাই, এই জিনিসটা সৃষ্টি করার এর পিছনে একটা কারণ রয়েছে, যে এই কারণ যে এটা হয়তো বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার হবে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে কোনো কিছু সৃষ্টি করা হোক না কেন, আমরা করি আল্লাহ তাআলার দয়ায়। এবং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেক কিছুরই একটা উদ্দেশ্য রয়েছে। আমরা মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, তা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এর উদ্দেশ্যটা কি? আসুন কোরআনের দিকে তাকাই। নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপারে অনেক কিছু বলেছেন, অনেক হাদিস শরীফ রয়েছে, কিন্তু প্রথমে শ্রবণ করেছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। সূরা যারিয়াতের 56 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাথে হচ্ছে, এবং আমি জিন ও মানব এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। অনুরূপভাবে 29 পারার সূরা মুলক এর দ্বিতীয় আয়াতে এই উদ্দেশ্যটিকে এভাবে বর্ণনা করা হয়েছে, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বর্ণনাকৃত আয়াতে মুবারাকায় মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্যকে বর্ণনা করা হয়েছে, যে মানুষকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আজ আমরা ওই উদ্দেশ্যকে ভুলে গিয়ে প্রয়োজনের পিছে এমন পাগল হয়ে গিয়েছি, উদ্দেশ্যটাকে পুরাটা ভুলে গিয়েছি। প্রয়োজন আমার ইবাদত করতে হবে, আমার হয়তো শক্তি লাগবে, তাই হয়তো বা কোনো কেউ ব্যবসা বাণিজ্য করে, জব করে, বিভিন্ন কাজকর্ম করে, আয় রোজগার করে, যেন আমার ইবাদতের শক্তি আমি অর্জন করতে পারি, যেন আমার সামান্য কাবার আমার জুটে যায়। অর্থাৎ আজ আমরা যেটা আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত, এটাকে ভুলে গিয়ে যেটা আমার প্রয়োজন দুনিয়াদারি, যেটা যতটুকু আমার প্রয়োজন হবে, এটার মধ্যে এত বিভোর হয়ে গিয়েছি, এটার পিছনে এত লেগে গিয়েছি, যেটা আমার উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছে সেটাকে আমরা আজ ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আমরা যেটা কিছুক্ষণ আগে শ্রবণ করলাম, যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে এই জন্য যেন আমার ইবাদত করে। আজ আমরা এই ইবাদতের প্রতি আমাদের কেমন উৎসাহ, আজ আমাদের ইবাদতের প্রতি কেমন উৎসাহ রয়েছে, নিজের মনকে প্রশ্ন করে থাকি। আজকে আমাদের ইবাদতের প্রতি বেশি উৎসাহ নাকি দুনিয়াবি মানুষকে দেখে বিভিন্ন উৎসাহ জাগে? মানুষ কেউ একজন অনেক বড় সুউচ্চ দালান তৈরি করেছে, আমার উৎসাহ জাগে যে আমিও এর মতো দালান তৈরি করব। একজন অনেক সুন্দর নতুন গাড়ি কিনেছে, আমার উৎসাহ জাগে যে আমি এর মতো গাড়ি কিনব। যেগুলো প্রয়োজন সেগুলো দরকার, সেগুলো নেওয়া উচিত, কিন্তু প্রয়োজনের চাইতে বেশি যা আজ আমরা পাগল হয়ে গিয়েছি, যে প্রয়োজন চাইতে বেশি নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য আজ আমরা এমন পাগল হয়ে গিয়েছি, আমাদের উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়েছি। ইবাদত আমরা ভুলে গিয়েছি, নামাজ আমরা কাজা করে ফেলি যে প্রয়োজনের দিকে ধরতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, দুনিয়াতে কাজ করতে গিয়ে প্রয়োজন যতটুকু করা দরকার, ব্যবসা বাণিজ্য করা জায়েজ ও করা দরকার, কিন্তু যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমরা নিই, কিন্তু প্রয়োজন চাইতে বেশি নিতে গিয়ে আজ আমরা আমাদের উদ্দেশ্য দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যেটা, এটাকে ভুলে গিয়েছে। যেমন আমরা যদি দুনিয়াতে, সাধারণত অনেকে বিভিন্ন ফসল ক্যাট করে থাকে, তো আপনি এখন গাছ রোপণ করলেন আম গাছ, ওই গাছ কি বড় হয়ে আপনাকে জাম উপহার দিবে, ওই গাছকে আপনাকে বড় হয়ে কাঁঠাল উপহার দিবে? নয়, যে বীজটা আপনি রোপণ করেছেন সেই বীজই ওই আম আপনাকে উপহার দিবে, আপনাকে সেটা সে বীজটা আপনি পাবেন, সে ফলটা আপনি পাবেন। কিন্তু আজ দুনিয়াতে থেকে আমরা জাহান্নামের গুনাহের বীজ দুনিয়াতে রোপণ করছি, কিন্তু আশা করি জান্নাতে যাব। নয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা দুনিয়া বলা হয়েছে শস্যক্ষেত্র, এটা আখিরাতের শস্যক্ষেত্র বলা হয়েছে। এই দুনিয়াতে যে যেরকম আমল করবে তার প্রতিদান সে আখিরাতের মধ্যে পাবে। তো প্রান্তিক ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমি যেটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইবাদতের উৎসাহ, যেটা আজ আমাদের দিন দিন কমে যাচ্ছে, আর গুনাহের উৎসাহ বিভিন্ন মাধ্যমে আমরা হাসিল করছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের উদাসীনতার, অলসতার থেকে জাগ্রত হওয়ার জন্য তিনি উপদেশমূলক আমাদেরকে বাণী দিয়েছেন। যেমন তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয়কে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। এক নাম্বার, যৌবনকে বার্ধক্যের পূর্বে। দুই নাম্বার, সুস্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে। তিন নাম্বার, সম্পদশীলতাকে অভাবের পূর্বে। চার নাম্বার, অবসরকে ব্যস্ততার পূর্বে। পাঁচ নাম্বার, জীবনকে মৃত্যুর পূর্বে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সত্যিকার অর্থে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো আমাদেরকে বলেছেন, যে পাঁচটা বিষয় আমাদেরকে করার জন্য বলেছে, যে পাঁচটি বিষয় হওয়ার আগে পূর্বে গনিমত মনে করো। এক নম্বর যেটা বলা হয়েছে যে যৌবনকে বার্ধক্যের পূর্বে, আচ্ছা আমি যৌবন কাল রয়েছে আমার, আচ্ছা আমি এখন নজওয়ান রয়েছি, আজকে আমি এই যৌবন কালে এই নজওয়ান সময়ে যে আমি রয়েছি, ইবাদতের মাত্রা বেশি করি নাকি গুনাহের মাত্রা আমার মধ্যে বেশি, একটু যদি চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা যদি চাইতেন প্রত্যেক মানুষকে বুড়ো যে কাল এটাকে দিতে পারতেন, কিন্তু বিশেষভাবে যৌবন কাল এটা কেন দিয়েছেন, তা দেওয়ার কারণ হচ্ছে কারণ আমরা এই যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার ইয়াদত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, কিন্তু আজ আমরা এই যৌবন কালকে ইবাদত করার সময় না ভেবে এই যৌবন কালকে আমরা মজা করার সময় বানিয়ে ফেলেছি। এখন যৌবন কাল রয়েছি, যত গুনাহ করে যত মজা করার সময় এখন করবো, বুড়ো হয়ে গেলে ইবাদত করবো। নয় পিয়াসী ভাই, এটা আমাদেরকে শয়তান গাফিল করে রেখেছে, শয়তানের গ্রেফতার আমরা হয়ে গিয়েছি। যৌবন কালে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, আর আমি এই যৌবনে কত গুনাহের কাজ শক্তি রয়েছে করে যাচ্ছি, এই শক্তি দিয়েছে আমাকে ইবাদত করার জন্য। কারণ আপনি যৌবন কালে যে ইবাদত করতে পারবেন, সেই ইবাদত আপনার বুড়ো কালে করার সৌভাগ্য হবে না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা 26 নং পারা সূরা যারিয়াতের 17 ও 18 নং আয়াতের সাথে হচ্ছে, তারা রাতে কম ঘুমাত এবং রাতের শেষ প্রহরে কমা প্রার্থনা করত। অর্থাৎ যারা রাতে ইবাদত, যারা যৌবন কাল মুসলমান মুমিন, তারা রাতে ইবাদত করবে, তাদের রাতে আল্লাহ তাআলা ইয়াজত করবে, আর শেষ পর তাদের ক্ষমা প্রার্থনা করবে। বর্ণনাকৃত আয়াত মুবারাকায় আল্লাহ তাআলার নেক বান্দাদের ইবাদতকে আগ্রহ বর্ণনা করেছেন, যে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন এই নেককার ব্যক্তিরা আপন রব তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, আউলিয়াই কিরামরাও দিনে হালাল রুজির জন্য ব্যবসা করতেন, নিজের সন্তানদেরকেও মাদানী প্রশিক্ষণ করতেন, অথচ সারা দিনের ক্লান্তির পর রাতের ঘুম সকলেরই প্রিয় হয়ে থাকে। কিন্তু এই ব্যক্তিত্বরা, এই আল্লাহ তাআলার নেক বান্দারা ঘুমানোর পরিবর্তে আপন প্রতিপালক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতেন এবং ইস্তিগফার করতেন। যদি মানব স্বভাবের কারণে ঘুম এসেও যায়, তবে বিভিন্ন পদ্ধতিতে তারা ঘুমকে দূর করতেন, যেন বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করতে পারে। আজ আমরা হয়তোবা দেখা যায় যে গুনাহের কাজ কিভাবে বেশি করতে পারবো, এই জন্য বিভিন্ন মাধ্যমকে আমরা ত্যাগ দিতে থাকি। আউলিয়াই কিরাম তারা ইবাদত কে যেন বেশি পরিমাণে করতে পারে, তারা যেন ইবাদতের আগ্রহ বিভিন্ন সৃষ্টি হতে পারে, ইবাদতের মাত্রা যেন বৃদ্ধি হয়, এই কারণে তারা বিভিন্ন মাধ্যম খুঁজতেন এবং ইবাদত বেশি করতে গিয়ে তারা তাদের নিজেদের অনেক কিছু ত্যাগ দিয়ে দিতেন। যেমন সে সম্পর্কে একজন আউলিয়াই কিরাম যারা রয়েছেন, তাদের ঘটনা যদি আমরা শ্রবণ করি আমাদের উৎসাহ সৃষ্টি হবে। যেমন হযরত সাইয়েদনা শাইখ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রিয়াজতের প্রাথমিক পর্যায়ে যখন আমার ঘুম আসতো তখন চোখে আমি লবণ মিশ্রিত শলাকে লাগিয়ে দিতাম, যেন ঘুম না আসে ইবাদত করতে পারে। এই জন্য তিনি বর্ণনা করছেন যে রিয়াজতের প্রাথমিক পর্যায়ে যখন আমার ঘুম আসতো তখন চোখে লবণ মিশ্রিত শলাকে লাগাতাম, যখন ঘুম খুব বেশি বিরক্ত করত তখন আমি গরম শলাকা চোখে বুলিয়ে দিতাম, গরম শলাকা চোখে বুলিয়ে দিতাম, যেন ঘুম না আসে, যেন ইবাদত বেশি করতে পারে। বলা হচ্ছে ইব্রাহিম বিন হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার পিতা মহোদয়ের ঘুম আসত তখন তিনি নদীতে নেমে যেত এবং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা শুরু করে দিত, আল্লাহু আকবার। যখন তার তাসবিহ পাঠ এগুলো শুনত নদীর মাছেরা, তখন মাছেরা পর্যন্ত তার সাথে এসে জড়ো হয়ে তাসবিহ পাঠ করা শুরু করে দিত, আল্লাহু আকবার। তো সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের নিদ্রা দূর করার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ যেন আমার ঘুম না আসে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, অতঃপর তার 40 বছর পর্যন্ত ঘুম আসেনি। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু শ্রবণ গভীরভাবে শ্রবণ করলেন যে আউলিয়াই কিরাম তারা ইবাদত বেশি করার জন্য তাদের ইবাদত করার উৎসাহ কেমন, তারা ঘুমকে তাড়িয়ে দিতে কত মাধ্যম ব্যবহার করতেন। এক আল্লাহর ওলি চোখে গরম শলাকা লাগিয়ে দিতেন যেন ঘুম না আসে, এক আল্লাহর ওলি চোখে গরম শলাকা লাগিয়ে দিতেন যেন ঘুম না আসে, আর অপর এক আল্লাহর ওলি যখন তার ঘুম আসত তখন তিনি নদীতে নেমে যেত যেন তার ঘুম না আসত। আর আজ আমরা ঘুম কে এমন আপন বানিয়ে ফেলেছি, ঘুমের মধ্যে ফজরের নামাজ চলে যায়, ঘুমের মধ্যে ফজর নামাজ মধ্যে ছুটে যায়। বলা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলো তার জন্য জাহান্নামের মধ্যে অনেক শাস্তি শাস্তি রয়েছে। অপরদিকে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয় তার জন্য ইসলামে কোনো অংশ নেই। আজ এই সাহাবী কিরাম আলাইহিম রিদওয়ানদের তাদের জীবন আমরা যদি দেখি এবং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তিনি একজন সাহাবা যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি বলছেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নেই। আর আছে আমি রাতে ঘুমের মধ্যে ফজরের নামাজ আমার ছুটে যায়। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ব্যাপারে আরো অনেক বলা হচ্ছে যে আলিয়াল কিরাম রাহিমাহুমুসসালাম তাদের ইবাদতের উৎসাহ ব্যাপারে বলা হচ্ছে হযরত সাইয়েদনা হাবিব নাজ্জার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সারা রাত ইবাদত করতেন এবং সারা দিন রোজা রাখতেন, আর ইফতারের জন্য যে খাবার আনা হতো তা অন্যদের দিয়ে দিতেন, সদকা করে দিতেন এবং স্বয়ং সারা রাত আল্লাহ পাকের দরবারে কুদার্ত অবস্থাতেই কিয়ামের অর্থাৎ নামাজের মাধ্যমে অতিবাহিত করে দিতেন। ভোর এর যখন সন্নিকট হয়ে যেত তিনি বিনয় ও নম্রতার সাথে আল্লাহ তাআলার দরবারে আরজ করতেন, আমি উদাসীনতার সমুদ্রে ডুবে আছি এবং গুনাহের ময়দানে চলছি, হে আমার মালিক তোমার এই অপদস্থ গুনাহগার এবং রোগাক্রান্ত বান্দা তোমার দয়াদ্র দরজায় উপস্থিত এবং তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই আল্লাহর ওলি যিনি সারাদিন রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন ঘুম না গিয়ে, আর তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হে আল্লাহ আমি অলসতার চাদরে গ্রেফতার হয়েছি, হে আল্লাহ আমি গুনাহের সমুদ্রে ডুবে আছি। কেমন তাদের ইবাদতের প্রতি, কেমন তাদের আল্লাহ তাআলার ভয়, কেমন তাদের ইখলাস। আর আজ আমরা গুনাহ তো করতেই রয়েছি, গুনাহের পর গুনাহ করতে রয়েছি, আর কোনোদিন হয়তোবা এমন সময় আমাদের যায়নি যে কোনোদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি যে হ্যাঁ আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তওবা করছি তোমার দরবারে আমি আর গুনাহ করব না। এই আল্লাহ রলি তারা দিনের পর দিন নেকি আর নেকি করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হ্যাঁ আল্লাহ আমি গুনাহের সমুদ্রে ডুবে আছি, আমাদের অনেক গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে বিনয় এটা অবলম্বন করতেন। আর আমরা গুনাহের পর গুনাহ করেও হয়তো বা এমন কোন সময় আমাদের হয় নাই যে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছি, কান্দা দূরের কথা, হয়তো আমরা হেসে হেসে গুনাহ করি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা কি অবস্থা হবে আমাদের। ইমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বোন হযরত হাফসা বিন সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহা বসরায় একজন কুবই ইবাদতকারিণী মহিলা ছিলেন। তিনি সারা রাত নামাজ আদায় করে অতিবাহিত করতেন এবং নামাজে অর্ধেক কোরআনে পাক তিলাওয়াত করতেন। অনেক সময় তার নামাজ পড়ার স্থানে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার ঘরের মধ্যে যে ছেরাক ছিল সে ছেরাক নিভে যেত। আল্লাহু আকবার, তার ঘরের মধ্যে যখন ছেরাক নিভে যেত কিন্তু তার জন্য আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার কুদরতির দয়ায় তার জন্য সকাল পর্যন্ত ছেরাগের আলো না থাকা সত্ত্বেও ওই ঘর আলোকিত হয়ে থাকত। রহমতুল্লাহি তাআলা আলাইহা এর মৃত্যুর আগ পর্যন্ত তার একটা এরূপ অভ্যাস ছিল যে তিনি সারা রাত নামাজ আদায় করতে থাকতেন এবং ফজরের সময় সন্নিকটে এলে কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়তেন, অতঃপর জাগ্রত হয়ে বলতেন, হে নফ তুমি আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে, শীঘ্রই এমন ভাবে ঘুমাবে যে এরপর কিয়ামতের দিন সকালেই জাগ্রত হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা শুনলেন তো যে হযরত সিদ্দিকা রাবেয়া বসরে তিনি সারা রাত ইবাদত করতেন, তিনি সারা রাত ইবাদত করতেন তারপরেও সকালে উঠে বলতেন যে হে নব তুমি আর কত ঘুমাবে, একদিন তো একবার জন্য ঘুমিয়ে যাবে। তার এই কথাটা আমাদের একটু দৃষ্টি দেওয়া উচিত যে হ্যাঁ আমরাও একদিন ঘুমিয়ে যাব, আমরাও একদিন ঘুমিয়ে যাব, অর্থাৎ একদিন মৃত্যু আমাদের গ্রহণ করতে হবে। তাই এই মৃত্যু আসার আগে আমাদের উচিত মৃত্যুর সামান তৈরি করে নেওয়া। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমি এই ঘটনা, এই আউলিয়া কিরাম ইনাদের ঘটনাগুলো বলার মকসদ উদ্দেশ্য এটাই যে ইনাদের ইবাদতের প্রতি কেমন উৎসাহ ছিল আর আজ আমাদের ইবাদতের প্রতি উৎসাহ কেমন। আমি মুসলমান, আমি মুমিন, আমার উচিত, আমার জরুরি, আমার অবশ্যই দরকার যেন আমার থেকে ইবাদতের উৎসাহ থাকে। এই ইবাদতের উৎসাহ হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যাদের দয়া করে তাদের এই ইবাদতের উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। এই ইবাদতের উৎসাহ সৃষ্টি করার অনেক মাধ্যম রয়েছে, আসুন আপনাদেরকে কয়েকটি পদ্ধতি বলে থাকি। যেমন ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য যেটা এক নম্বর একটা পদ্ধতি, যেটা আমির আহলুস্সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তিনি লিখেছেন কিতাবের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে প্রথমত দোয়া করা। কারণ দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া ইবাদতের মগজ। দোয়া করা যে হে আল্লাহ, তুমি তোমার জিকির, তোমার কৃতজ্ঞতা এবং তোমার ইবাদত উত্তম রূপে করতে আমাকে সাহায্য করো, যেটা পিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এভাবে দোয়া করতে বলেছেন। তো আমাদের উচিত দোয়া করা, কারণ আল্লাহ তাআলা যাকে দয়া করে সেই ব্যক্তি ইবাদত করা সৌভাগ্য নসিব হয়, সেই ব্যক্তির প্রতি ইবাদতের উৎসাহ সৃষ্টি হয়। এবং দুই নম্বর যেটা মানে পদ্ধতি ইবাদতের আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য, সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে দিন। জি হ্যাঁ, হযরত সাইয়েদানা ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যানা ওয়ালাইহি সালাতু ওয়াসসালাম বলেন, যেমনই ভাবে রোগীর খাবার স্বাদ অনুভূত হয় না, তেমনই ভাবে দুনিয়াদারের ইবাদতের স্বাদ অনুভূত হয় না। অর্থাৎ বলা হচ্ছে যেমনই ভাবে রোগীর খাবার স্বাদ অনুভূত হয় না, তেমনই ভাবে দুনিয়াদারের ইবাদতের স্বাদ অনুভূত হয় না। কেননা যে দুনিয়ার ভালোবাসার স্বাদ অনুভব করে সে ইবাদতের স্বাদ পায় না। অন্য কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে এভাবে এক অন্তরের মধ্যে, অন্তর একটি, এই এক অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত এবং আখিরাতের মহব্বত একত্রিত হয় না। এক তো আখিরাতের মহব্বত, অন্যত্র দুনিয়ার মহব্বত। আর যারা আখিরাতের মহব্বত বেছে নেয়, সে দুনিয়ার মহব্বত তাদের, সে দুনিয়া তাদের পায়ে চলে আসে। অর্থাৎ তারা আখিরাতকে বেছে নেয়, সে দুনিয়া তাদের পায়ে চলে আসে। আপনি আজ আউলিয়া কেরামদের জীবনে দেখেন যে আউলিয়া কিরাম রাহিমাহুমুসসালাম আর তাদের দরবারে হাজার হাজার ধন সম্পদওয়ালা ব্যক্তি এসে হাজিরি দেয়, তাদের তাদের ওসিলা দিয়ে দোয়া করে। এক আল্লাহর ওলি, তার ব্যক্তি এক ধন সম্পদওয়ালা ব্যক্তি আসলো, সে আল্লাহর ওলির কাছে বলল যে আপনার থেকে কিরকম কি ধন সম্পদ রয়েছে, আপনি শুধু এরকম ইবাদত এগুলো করতে থাকেন। তো ওই ব্যক্তি বলল, ওই আল্লাহর ওলি, যে তুমি ওই যে আমি যে জায়গার মধ্যে পা পরিষ্কার করি, ওই পা পরিষ্কার করার কাপড়টা একটু আগিয়ে তুলে দেখো। এই ব্যক্তি যখন ওই আল্লাহর ওলির যেখানে পা পরিষ্কার করে ওই জায়গায় যখন গেল এবং পা পরিষ্কার করা কাপড় যখন একটু তুলে দেখলো, সে এই জিনিসটা দেখে সে অবাক হয়ে গেল যে তার পা পরিষ্কার করার স্থানের মধ্যে স্বর্ণের নদী প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহর ওলিদের তাদের পায়ে যেখানে পা পরিষ্কার করে সেখানে স্বর্ণের নদী। তাই উচিত আখিরাতকে নিজের অন্তরের মধ্যে স্থান দেওয়া, আর দুনিয়া সে আপনার পায়ের কদমের মধ্যে চলে আসবে। এবং যেটা তিন নম্বর পদ্ধতি, যেটা আমির আহলুস্সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন যে বর্তমান যুগের মধ্যে মোবাইল এবং ইন্টারনেটের সঠিক ব্যবহার করুন। কারণ মোবাইল এটা দ্বারা ভালো কাজও করা যায়, ইন্টারনেট এটা দ্বারা ভালো কাজও করা যায়, কিন্তু খারাপ কাজ করার পরিমাণ খুব বেশি। যারা দেখা যায় কি রাতের মধ্যে যখন সে ঘুমাতে যায়, সে মোবাইল এবং এটা নিয়ে এমন ব্যস্ত হয়ে যায়, তার মোবাইল এটা ইউজ করতে করতে তার অর্ধেক রাত চলে যায় এবং ফজরের নামাজ ঘুমের মধ্যে থেকে যায়। এভাবে ইবাদত করতে আমাদের এই মোবাইল যারা বেশি ব্যবহার করে, ইন্টারনেট যারা বেশি ব্যবহার করে, হয়তো বা যারা ভালো ব্যবহার করে তাদের মারাবা, যারা খারাপ ইউজ বেশি করে, এই খারাপ ইউজ করতে গিয়ে ইবাদত থেকে তারা দূরে সরে যায়। এবং অপর একটা পদ্ধতি, যেটা আমির আহলুস্সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন যে নিজের মনের মধ্যে ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য অনেক পদ্ধতি তিনি বর্ণনা করেছেন। এই সকল পদ্ধতির মধ্যে যেটা মূল পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা ভালো পরিবেশ অবলম্বন করা। ইবাদতের আগ্রহ সৃষ্টি করার জন্য ভালো পরিবেশ অবলম্বন করা। যে হ্যাঁ, কারণ যারা খারাপ পরিবেশের মধ্যে থেকে যায়, সে খারাপ পরিবেশ তাকে ইবাদতের প্রতি উৎসাহ সৃষ্টি করতে বাধা দেয়। আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আমির আহলুস্সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের মতো এই সুন্দর মাদানী পরিবেশ আমাদেরকে তোহফা দিয়েছেন। যে মাদানী পরিবেশে ইসলামী ভাইয়েরা সম্পৃক্ত হওয়ার দ্বারা, যারা আগে ইবাদতের প্রতি কোনো আগ্রহ ছিল না, যারা আগে মাথার মধ্যে টুপি দিতে লজ্জা বোধ করত, আর আজ তারা দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশ সম্পৃক্ত হয়ে তার মাথার মধ্যে সুন্নত অনুযায়ী ইমামা শরীফ সাজিয়ে ফেলেছে। যারা আগে নামাজের প্রতি দ্বার নিক্ষেপ করতো না, নামাজের প্রতি তাদের আক্ষেপ থাকতো না, নামাজের প্রতি তারা খুব আগ্রহ ছিল না, ইবাদতের প্রতি তাদের আগ্রহ ছিল না বললে চলে। তারা আজ মসজিদের মধ্যে ইবাদতের মধ্যে লেগে গিয়েছে, তারা সুন্নতের রঙের রঙিন হয়ে গিয়েছে ভালো পরিবেশের বরকতে। তো আমি বলবো, হে মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, এই দাওয়াত মাদিনার পরিবেশ এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, একটা আমার জন্য তোফা যে মাদিনার পরিবেশের বরকতে মানুষ নেককার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও এই মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকার সেই তৌফিক দান করুক। এবং আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া ইবাদতের উৎসাহ সৃষ্টি হওয়ার জন্য অনেকবার তো মাধ্যম দিয়েছে, সেটা হচ্ছে মাদানী কাফেলা। জি হ্যাঁ, যে মাদানী কাফেলা সফরের বরকতে যারা আগে দিন রাত গুনাহের অবস্থায় লিপ্ত থাকতো, যারা আগে বিভিন্ন মদ পান করা, যারা আগে গুনাহের গুনাহ তো নিজে করতো বরং পাশাপাশি অন্যকে গুনাহের জন্য দাওয়াত দিত, এইরকম মানুষ পর্যন্ত মাদানী কাফেলা সফরের বরকতে আজ তারা গুনাহ ছেড়ে দিয়ে, গুনাহের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়ে নিজের নেকি করতে করতে বরঞ্চ অন্যকে নেকির দাওয়াত দিচ্ছে। তারা আপনাকে দাওয়াত দিয়ে দিয়ে লক্ষ লক্ষ বছরের ইবাদতের সওয়াব পাচ্ছে। যে হ্যাঁ, যে ব্যক্তি বলা হচ্ছে যে ব্যক্তি অন্য মানুষকে নেকির দাওয়াত দেয়, তার প্রতিটি কথার বিনিময়ে এক এক বছরের সওয়াব দান করা হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দাওয়াত দেব মাদানী কাফেলা সফর করুন। এবং বর্তমানে রমজান মাস চলছে, আর রমজান মাসের সৌভাগ্য তো অনেক বড়। যারা রমজান মাসে ত্রিশ দিনের ইতিকাফের মধ্যে, যারা রমজান মাসে এক মাসের ইতিকাফের মধ্যে শরীক হয়ে যায়, আমি আপনাকে দাওয়াত দিব। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে বিভিন্ন মসজিদের মধ্যে এক মাসের ইতিকাফ জারি রয়েছে। আপনিও ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে এই ইতিকাফের মধ্যে শরীক হয়ে যান। তো আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকার সে তৌফিক দান করুক। এবং যারা ঘরের মধ্যে মাদানী চ্যানেল এ দেখতে পাচ্ছেন, তারা তো আরো অনেক বড় সৌভাগ্য যে নিজের মনের মধ্যে ইবাদতের উৎসাহ সৃষ্টি করার জন্য, নিজের মনের মধ্যে ইবাদতের উৎসাহ সৃষ্টি করার জন্য একটি অনেক বড় মাধ্যম যে দাওয়াত ইসলামে আমাদেরকে তোফা দিয়েছে মাদানী চ্যানেল। সেই মাদানী চ্যানেল ঘরে দেখার বরকতে নিজের মধ্যে আমলের উৎসাহ সৃষ্টি হয়ে থাকে। আগে যে ঘরের মধ্যে গুনাহের চ্যানেল চলতো, যে ঘরের মধ্যে গুনাহে ভরা কাজকর্ম থাকতো, আজ আপনার এই মাদানী চ্যানেল এর বরকতে সে ঘরের মধ্যে মাদানী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, সে ঘরের মানুষগণ নামাজি হয়ে গিয়েছে, সুন্নতের আমলে রঙিন হয়ে গিয়েছে। তাই আমি আপনাকেও দাওয়াত দিব যে আপনিও এই মাদানী চ্যানেল দেখতে থাকুন। শুধু আপনি নয়, আপনার এলাকার পরিবার, আপনার পরিবেশের মধ্যে আশেপাশে যারা রয়েছে সবাইকে দাওয়াত দিন। রমজান মাস চলতেছে, ইবাদত করার মাস, আল্লাহ তাআলার মাগফিরাত করার মাস, আপনিও এই মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজে দেখার এবং অন্যকে দেখানোর সে তৌফিক দান করুক। আমিন বিজাহ নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামে